होता है, मेरा बचत समर्थन नहीं है, पूछा तो मैं बड़ा जाएगा पते जी के पास मुहावना तो जय हो। भगवान कर्म फलदाता এখন এই জিনিস চেয়েছে কেন? ও বলল দরিদ যাও, ও বলল ছেলে কেন আসবে এর মধ্যে? আমার তো ছেলেও নাই ভাইও নাই, আমার তো দরিদ যাও নাই, দশ বছর আগে করেছি কিন্তু হলে কি দরিদ হয়তো চাপাই থেকে যায়, কে দেখবে? কেন দরিদের মধ্যে যা লেখা আছে সেটা তো পালন করতে হবে, পালন করতে গেলে তো অনেকের সুবিধা অসুবিধা এসে যাবে, ও তো বের করবি না, ও আলমারিতেই চাবি দিয়েই থাকবে, যার যার মূল্য উপচার করবে। যদিও আমার কোনো ভাই নাই, আমার কোনো ছেলে নাই, নাতিপুতি নাই যে তাদের দোয়াই দেবে, আমার তো যা আছে শিষ্যবর্তী দলিলও আগের মরণকালে করি নাই যে সই মিলবে না, দশ বছর আগে দলিল করা হয়েছে কিন্তু হলে কি দলিলকে আর বের হবে না, যে জানে যে দলিল বেরোলেই তো আমার তো আর একবার যে প্রভুত্ব সে তো আর দলিলে হবে না, দলিলে তো কমিটি, দলিলে তো ধর 15 জন লোক নিয়ে 15 জনের মধ্যে একজন, তাও আমার কি পজিশন তাও জানি না, কিছু কি হবে যে তারা ও দলিল আলমারি মধ্যে আর আমি কি পরে এই মন্ত্র দেওয়া গুরুগির করা নিয়ে অনেক গোলমাল হয়, সেই জন্য সেও ঠিক করে দিয়ে গেলাম, সেও ঠিক করে দিয়ে গেলাম যে অমুক করবে তারপর অমুক করবে তারপর অমুক করবে তারপর সামানের মধ্যে প্রভৃতি অপ্রকটের আগে তারা বলে চলে গিয়েছেন, সে তো মুখের কথা, সে তো প্রভুপাত করে গিয়েছিলেন আমার পরে এই হবে এই হবে এইরকম চলবে, কে শুনবে মুখের কথা কে শুনবে? তবে এই যে উনিচ্ছা করেছিল সেটা নাকচ করতে চেষ্টা করেছিল পারে, আমাদের এটা নাকচ করবার চেষ্টা করবে না কেউ, তবে আর বেরোবে, এ আর বেরোবে আর বেরোবে আর তবে তো আড়াইটা লোক, এই আড়াইটার মধ্যেই তো করতে হয়েছে, তা সে আড়াইটার তো দেশটা তো এখনই খারাপ, আর ওরা দামই থাকবে কিন্তু না করলে তো চলে না, বিষয় বৈভব আছে একটু খুব সামান্য, তাহলে তো তার জন্য একটা কিছু দরকার করা হয়ে থাকল, হলে হলো না হলো তাহলে তোমার বলতে চলে তো যাই রাম তো পেরিয়ে যায়, তা বলো তিনি তো পেরিয়ে গেছেন তার জীবিতকালে তো একেবারে সমস্ত, এখন যেমন ইন্দিরা গান্ধীর বিরোধী দল সব সকল ইচ্ছুতে ওকে কাজ করতে দেওয়া হবে না, একবার ওইরকম ইন্দিরা গান্ধীর কাছে টেনে নামায় তারপরে জরুরি অবস্থা জারি করে কয়েক বছর থাকলো, তখন আবার জরুরি অবস্থার দোহাই দিয়ে বেচারিকে নামিয়ে তারপরে যারা বলল তারা গিয়ে তেমনি ইচ্ছে মহারাজকে তো প্রকারের অপরগরের নামায় নামায় সব একটা কেউ নাই ওই একজন, তারপরে কত রকম চেষ্টা কত রকম ঠিক করল কিন্তু প্রভুপাদ অভয় হস্ত দিয়ে তাকে রক্ষা করলেন, তার জীবিতকালে কিছু করতে পারে না, তাই তিনি বলতেন মহারাজ চলে তো যান আর চা হয় তাই যান, আপনি কি করলেন বলে আমি এই করলেন তবে আপনারটা আমার এই দেখাবেন, আমি বলে আমারটা আপনার দিকে কি হবে, আপনার হলো আর একরকম দেখছি আর একরকম দর্ব ও এই কাজ হবে না, দেখি কি হবে আপনি করে যান এইরকম এইরকম তার কি করবো তার তো সব আর কি স্বজন আছে তার আমাদের কথা শুনবে না, আমরা তো বাইরে যাই হোক, এখন কথা বলতে বলতে অন্য কথা এসে গেল, তো অন্য কথা তো এখন এসেছে তবুও মাঠের এখন যা পরিস্থিতি সেটা অন্য কথার মধ্যে এসে যাবে, এই জন্য এখন গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এটি একটিমাত্র ধর্ম শুদ্ধ, এটি একটিমাত্র পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে ভাগবত করে সব পরিপূর্ণ চলে, সব ছলনা সব বঞ্চন, কেবল এই ভাগবত ধর্ম যেটি গৌড়ীয় মঠে প্রভুপাদ ভক্তিগুলো ঠাকুর এনেছিলেন এই খাঁটি সত্য কথা, কথাটা তো ঠিক, ভাগবতের কথাই তো আর গোলমাল নাই, কথাটা আচরণ করে প্রচার করবার লোকের অভাব। সেখানে ভক্তিমনোজ ঠাকুর প্রভুপাত করছিলেন এবং তার সহযোগে এসে কিছু লোক ধন্য হয়েছিল, কিন্তু তিনি যেই চলে গেলেন আবার লোকগুলো শুরু হয়ে গেল। তারপরে পরম্পরায় আর কিছু থাকে, সে সে শক্তি আছে। আমিও বললে একটা ফটো আমার নিয়ে এই সাজিয়ে গুজিয়ে প্রস্তুতি করবে, কিন্তু আমার কথাটা কেউ পালন করবে, আমার উপদেশটা কেউ পালন করবে, উঠো টুচো করে কিছু খাওয়াবে, খিচুড়ি টিচুড়ি খাওয়াবে, এটা ঠিকই গেছে। নাহলে তো হবে না, একটা দল করতে হবে, খিচুড়ি খাওয়াতে হবে, আর ফটোটাকে একটা সাজাতে হবে ফুলের মালা টালা দিয়ে। আমরা যে সাজালাম আমাদের যে মনোভাব, আর ওরা যে সাজাবে ওদের যে মনোভাব, এতে যে আসমান যখন পাড়ায় বাবা দু চারজন লোক খিচুড়ি খাওয়ার জন্য, আর আজকাল তো খিচুড়ি খাওয়ার জন্য লোক ব্যস্ত, এখন তো আর হয় না কিছু, এখন তো কেউ খিচুড়ি, সেই খিচুড়ির জন্যই লোক আসে। সুতরাং আমি দেখি এই সব যা দেখে বললাম যে তো আমারই মরণস্ত হবে, আমারই এইরকম করে সাজাবে আমার ফটো সাজিয়ে ওরা ওদের কার্য সিদ্ধি করবে। সব মতেই তো সাজায় করে, কিন্তু কোন জায়গায় তো আমার কথাটার দিকে লক্ষ্য করে। আমি কি বললাম, এখন তো আমি দেয়ালে লিখে রেখে গেছি, তিন মঠের তিন দেয়ালে ভালো করে লিখে রেখে সে দেয়াল করবে, বই তো পড়বেই না, দেয়ালও পড়বে। আর আমি আর কি করি, আমার আর করবার কি আছে, আমাদের আর পরের দিকে তাকাবার দরকার নেই। চাচা আপন বাঁচা, এই বিচারে নিজের সরকার তেল দাও, প্রভুপাত বলছেন সাধো আম পরিণাম নিরাশা, এইসব আমাদের জন্যই বলেছেন। সেই সব কথা স্মরণ করে আমি পরিণাম তো নিরাশ হয়ে এসেছি, কিন্তু মরণটা হচ্ছে, মরণটা হচ্ছে না, কিন্তু লোকের উৎপাত এখন মরণকালে বেশি হয়ে মরলে পরে তো যা উৎপাত হবে আমি আর করি। আজকে এখন আমরা ব্যাসপূজা প্রসঙ্গ চৈতন্য ভাগবত থেকে করব, মহাপ্রভু লীলায় জিনিসটি একবার ঘটেছিল শ্রীভাষণ।
আমাদের পরমারশতম শ্রী গুরুপাদ্য শিলা প্রভুতা আবির্ভাব লীলা প্রকাশ করে, তাই আমরা সরকারকে এই তিথি বলাকে বন্দনা আছে। আমাদের শিলা প্রভুতা এই মঞ্চ করি পুষ্পমালে সুসজ্জিত হয়ে বসে আছেন, তিনি বস্তু তা যারা এই কৃপা না পেয়েছেন তাদের বুঝবার কোন ক্ষমতা নেই। বিশ্ববিস্তৃত চৈতন্য মঠ ও গৌরীব মঠের প্রতিষ্ঠা ভগবান শ্রী গৌরসুন্দরের নিজজন আসক, যেমন নরোত্তম ঠাকুর মহাপ্রভুর সময়ে আবির্ভূত না হলেও আসক বলে তিনি সেবিত, বক্তিবিনোদ ঠাকুরও সেই প্রকার এবং প্রভুপাদের সেই প্রকার তার সদমুখী করুন। কেবলমাত্র তার সদ বলে বর্ণিত হয় না, পার্শ্বদের কার্যটি যার পার্শ্ব সেই মহাপ্রভুর নাম ধাম কাম এই চারটা ঠাকুরে মহাপ্রভুর নাম মহাপ্রভুর ধাম এবং মহাপ্রভুর কাম মানে মনোভীষ্ট পূরণ করেছেন ছিল প্রভু কাজে। তবে বিষয়টা হচ্ছে যে ভক্তিদীপের পক্ষে কৃষ্ণ ভজন তো একেবারেই সম্ভব নয়। কৃষ্ণলীলায় কৃষ্ণ আবির্ভূত হয়ে যদিও তিনি লীলা করেছিলেন, কিন্তু যারা অনর্থ নির্মুক্ত মুক্ত পুরুষ তারাই সেই লীলার আশ্রয় লাভ করতে পেরেছে। কোন বদ্ধজীব কোন অনর্থযুক্ত পুরুষ কৃষ্ণলীলায় উপকরণ হতে পারে। এই অবস্থাটা দর্শন করে মহাপ্রভু কৃষ্ণ দেখলেন, আমি তো অবতীর্ণ হলাম, আমি তো নিজের ধাম পার্শ্ব নিয়ে লীলা করলাম, কিন্তু আমার লীলা তো গ্রহণ করতে পারল না। বদ্ধজীবের পক্ষে আমার লীলা গ্রহণ করা, এর মধ্যে প্রবেশ করা অসম্ভব। তাই কৃষ্ণ কৃপা করে মহাপ্রভুকে পুনরায় অবতীর্ণ কৃষ্ণলীলা করে তিনি অন্তরিত হয়ে বিচার করে দেখলেন যে না, এবার আমি কৌরূপে অবতীর্ণ হব এবং নিজে আচরণ করে জীবকে শিক্ষা দেব, যাতে জীব আমার ভজনে অগ্রসর হত। এই জন্য গৌর হলেন কৃষ্ণ। যেহেতু বদ্ধজীব কৃষ্ণলীলার অধিকারী হয় না, গৌর রূপে বদ্ধজীবে এই অধিকার দেবেন বলে তিনি এসে অবতীর্ণ করেন। সাধারণত লোক জানে যে কৃষ্ণ নামই তো ভজন, তার কেন করতে পারা যাবে না? তা ওই মুক্তকুলের উপাস্য মান হরিণা, হরিণা মুক্তকুলের উপাস্য বদ্ধজীব হরিনাম করতে পারে। সেই জন্য হরিনাম শুধু করার ক্ষমতা যখন বদ্ধজীবের নাই, তখন হরির অন্যান্য লীলা সহচরত্ব করা, সেবা করা এ তো সম্ভবই। কিন্তু এই জন্যই অযোগ্যকে অধিকার দেওয়ার জন্য কৃষ্ণ গৌর হলেন এবং তার বিষয় ভাব লুপ্ত করে আশ্রয় ভাবে বিভাবিত হয়ে তিনি এসে উপস্থিত হলেন। কিন্তু বৈষ্ণবের লীলাও সকলে বুঝতে পারে। বৈষ্ণব যদিও জীবের প্রতি কৃপালু হয়ে মহাবধান্যরূপে অবতীর্ণ হয়েছেন এবং কৃষ্ণই বদ্ধজীবকে কৃপা করবার জন্য গৌর হলেন, তথাপি বদ্ধজীবের গৌরভজনে অধিকার আছে, গৌরভজন তারা করতে পারে, কিন্তু সেও মহাভাগ্যের দ্বার। বহু ভাগ্য না হলে হয় জগতে মানুষ কর্মবিরক্ত, ধর্মবিরক্ত, জ্ঞানবিরক্ত এইসব দেখাতে পান, কিন্তু ভক্তি তো কোন কসরতের দ্বারা হয় না। ভক্তি হচ্ছে ভাদিনী বৃত্তি, স্বয়ং স্বরূপ শক্তির বৃত্তি। যদি কারোর হৃদয়তে কৃপা করে প্রকাশিত হন তবে হয়, তবে মহাপ্রভু স্বয়ং ভগবান, ভগবানের জিনিস ভগবান দেবেন, এতে আর অন্যের কিছু বলার নাই। তা তিনি এসে যথেষ্ট জীবের প্রতি দয়া করেছেন। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। এই বলে মহাপ্রভু সকল ভক্তগণকে আজ্ঞা করে কৃষ্ণভজনের উপদেশ দেবার জন্য শক্তি সঞ্চার করলেন। এমনকি তিনি বললেন যে দেখো আমি একা মালাকার কাহা কাহা যাব, কত বা ফল আমি পারিয়া দিলাব। আমি এনেছি, আমি নলাকার, আমি প্রেম ফল, তাদের যে বৃক্ষে সে বৃক্ষ এনেছি তোমাদের জন্য, একা মালাকা আমি কা কা যাব, কতবার ফল পারিয়া বিলাইব, একাইয়া একা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় পরিশ্রম। অতএব আমি আজ্ঞা নীলা সভাকারে যাহা তাহা প্রেম ফল দেহ জানে, যদিও মহাপ্রভু অগ্রাহ্য লীলায় এই মহাবদন্য রূপে এইরকম ঢেলে দিয়েছেন, এইরূপ কৃপা করেছেন, তাতেও আমাদের মঙ্গল হল না, আমাদের মঙ্গল হল না। মহাপ্রভু দেখলে পার্শ্ব দেশে না করলাম মধ্যজীবের কৃপা করবার জন্য, তাতেও মধ্যজীব ছাড়া দিল না। দেখতে পাচ্ছেন পৃথিবীর কয়জন পৃথিবীর কথা ছেড়ে দিই, ভারতবর্ষের কয়জন মহাপ্রভুর কথার মধ্যে আকৃষ্ট হতে এখন পারছে। সে সময় যারা আকৃষ্ট হয়েছে সে তো গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে, সে যায় ব্রজেন্দ্রসূত পাঠ, সে তো গৌরাঙ্গের দ্বারা নিত্য সঙ্গী, তারা তো অন্য ফালতু লোক নয়। সে সার্বভৌমই হোক আর প্রকাশানন্দই হোক, অন্যদিকে থাকলেও তাদের যে কৃপা ভঙ্গির দ্বারা মহাপ্রভু উদ্ধার করে এনেছেন, তারা তো তার সঙ্গী। তাদের কথা তো সকলের পক্ষে সম্ভব নয়, এই জন্য মহাপ্রভু যখন নিজে এই ভক্তি ফল প্রেম ফল বিলাবার জন্য এলেন এবং মহাবদান্য লীলা প্রকাশ করলেন, তাহলে তাতেও অনেক বাকি থাকে। তখন তার পার্শ্ব ভক্তবৃন্দকে তিনি আদেশ করে গেলেন, তাই তার সমসাময়িক গোস্বামী বৃন্দ তারা অনেক প্রকারে জীবকে হরিভজন করাবার জন্য যত্ন করল। মহাপ্রভুর কৃপা অবলম্বন করে গোস্বামীগণ চারটি কার্য করেছে, চারটি কার্য করেছে। একটি কার্য হচ্ছে কৃষ্ণ নাম প্রেম প্রচার, আরেকটি হচ্ছে শ্রীবিগ্রহ সেবা স্থাপন, আরেকটি হচ্ছে ভক্তিশাস্ত্র প্রণয়ন, আরেকটি হচ্ছে লুপ্ততীর্থ উদ্ধার। কে জানত বৃন্দাবনের এইসব লুপ্ততীর্থ কোথায় কোন লীলা করেছে, গোস্বামীরাই উদ্ধার করেছে। আর এত যে সুভদ্র ভক্তিশাস্ত্র যা গোস্বামীরা প্রবাদ প্রকাশ করেছেন, গোস্বামী সনাতন গোস্বামী রূপ গোস্বামী গোপাল ভক্ত গোস্বামী প্রকৃতি গোস্বামীরা যা করেছেন, এই ভক্তিশাস্ত্রের কথা কে জানত। আগে যদিও লোক তিনটি প্রস্থানের কথা জানত, শ্রুতি প্রস্থান স্মৃতি প্রস্থান ন্যায় প্রস্থান, এই তিন প্রস্থান আলোচনা করলে এতে পণ্ডিত হলে মানুষ মনে করতে মহাপণ্ডিত হয়ে, কিন্তু এই তিন প্রস্থানের চেয়েও বড় প্রস্থান হল এই গোস্বামী প্রস্থান। এই গোস্বামীরা যে প্রস্থান তৈরি করলেন, যে গোস্বামী শাস্ত্র রচনা করলেন, সমস্ত শাস্ত্র একদিকে চাপিয়ে দিয়ে আর একদিকে যদি গোস্বামী শাস্ত্র চাপানো যায় সব হালকা হয়ে যাবে। গোস্বামী শাস্ত্রের কাছে কেউ এরকম বিষয়বস্তু কে দিতে পেরেছে, শ্রুতি স্মৃতি ন্যায় এরা কতটুকু কথা আমাদের কাছে এনে দিতে পেরেছে, যা গোস্বামীরা দিলেন অনর্পিত চরিত্রা করুণায় অবতীর্ণ কল সমর্পয়। এই যে মহাপ্রভু অনর্পিত যেটা চিরকাল অনর্পিত সেইটি এনে যে দিয়েছিলেন, সেই গোস্বামী শাস্ত্রে সেই বিনিয়োগ করছিলেন। কিন্তু আজ আমাদের এমন দুর্ভাগ্য, সেই কৃষ্ণ শাস্ত্র করবারও লোক নাই, করাবারও লোক। লুপ্ত চিত্ত যেরকম উদ্ধার করে গেছেন, স্থান পুনরায় মলিন হয়েছে, কিন্তু সেই মলিন স্থান আর সংস্কার করবার সকলে সম্ভব। মহাত্মন্দির ঠাকুর বাড়ি যে সমস্ত গোস্বামীরা করেছেন, সেই ঠাকুর সেবা বর্তমানে যারা করছেন তারা অধিকাংশ ব্যবসা, তারা ঠিক সুযোগ্য ঠাকুর সেবক নয়। ঘণ্টানলি সাধু ঠাকুর সেবক হয় না, পুজোরই একটা রেখে দিয়ে পুজো করানো যায়, কিন্তু সে পূজায় ভগবানের সন্তোষ হয়। ভগবত ভক্তের পূজায় যেমন ভগবানের সন্তোষ, সেরকম সন্তোষ এই বেতনভোগী লোকের দ্বারা হয়, কি অন্যায়ের দ্বারাও হয়। আমাদের শ্রী গুরুদেবকে আগের তো মহাপুরুষদের যারা পাঠিয়েছেন সে তো তারা তাদের কার্য করে গেছেন, শেষ এই বহুপাকে পাঠিয়েছেন এবং এর পশ্চাতে ভক্তিবিনোদ ঠাকুরের অবদান।
তুমি জগন্নাথ প্রার্থনা করলেন, জগন্নাথ
আমাকে একটি যোগ্য লোক দাও যে এই কথা প্রচার করতে পারবে। তুমি বলেছ পৃথিবীতে আছে যত নগরাধিক গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, জগৎ গজিয়া মোর হইবে কীর্তি, সুখী হইয়া লোক মোর গাইবে কীর্তি। সেই কার্য তোমার মনোবিষ্ট পূরণের আমি যোগাড় করেছি, আমার যতটা সম্ভব করছি, আরেকটি যোগ্য লোক তুমি আমায় যা। তখন জগন্নাথ তাকে জানালেন তোমাকে এই যোগ্য রাজ দিচ্ছি, এই বহু রাজ বিমলা দেবীর কাছে অনেক আরাধনা করে অন্যের কান্নাকাটি করে তবে একে পেয়ে তাই ভক্তিবিনোদ ঠাকুরের নাম রেখেছিলেন বিমলা প্রসাদ। পরে অবশ্য সন্ন্যাসে নাম হয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, আর এর নিজের স্বরূপ পরিচয় তিনি দিয়েছেন শ্রী বাক্স ভানবী পর্যন্ত রাধারানী প্রিয় দাস, তার অন্তরঙ্গ একদিকে যেমন ইনি মহাপ্রভুর নিজজন, অপরদিকে ইনি শ্রীমতী রাধারানীর নিজজন, সেই গৌর নিজজন রাধারানী নিজজন ছিল প্রভুপাদ এসে যেভাবে প্রচার আরম্ভ করলেন, বহু ভাগ্যবান লোক তার কাছে ছুটে আসতে লাগলো, হাজার হাজার লোক ছুটে আসতে লাগলো এবং কৃপা লাভ করে তার চরণাশ্রয় করে ধন্যাতি ধন্য হয়ে গেল। সে লীলা যারা দেখেছেন, সে প্লাবন যারা দেখেছেন তারাও ধন্য হয়েছে। কি মহাপ্রভুর প্রেম বন্যার কথা শুনেছি, আর এই সরস্বতী ঠাকুর যে প্রেমবন্যায় এনেছেন এও তো সেই এরকম উচল প্রেমবন্যা চৌদিকে ডুবায় বিচ্ছল আবার বিচ্ছল সবাই ডুবায়, কিন্তু অদ্ভুত এমন করে প্রভুপাদ গৌরলীলা পুনরাবর্তন করলেন, আবার সেই প্রেম বিতরণ লীলা, আবার মহাপ্রভুর ন্যায় সেই উদার হাতে সেই ভগবত প্রেম বিতরণ করবে। যারা মহাভাগ্যবান তারা এসে জুটে গেলেন, আমরা সকালে শুনেছি যে নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে, নদীতে কাঠ ভেসে যাচ্ছে, দৈবক্রমে তীরে থেকে যায়। তেমনি কালস্রোতে ভাসমান জীবের মধ্যে যারা মহাভাগ্যবান, যাদের সংসার স্বয়ংমুখ হয়েছে এবং পরিবর্তন করে ভগবানের চরণে যাবার যোগ্য হয়েছেন, তারা এসে জুটে গেল। ও রবিবারের সময়ের যে লীলার কথা সে সমস্ত পত্র পত্রিকায় রয়েছে, তার রয়েছে, সাহিত্যের সব রয়েছে, আমি আর এখন কি বলব। তবে আমি দু চারটি কথাই বলব যে রূপের আজ আবির্ভাব সেটি পালন করতে বসলেও আমাদের কাছে তার অন্তর্ধানের কথাই ফুটে বেরোচ্ছে। তবে এই অন্তর্ধানের মধ্যেও একটা ভরসা অজ্ঞাতীয় সেই লীলা করে ওরা রায় কোন কোনো ভাগ্যবান দেখিবারে পায়। সেই রকম আজও প্রভুপাদের কথার সংখ্যা তার বাণীর মধ্যে আছে। এখন তাকে সাক্ষাৎ আমরা দর্শন করতে পারছি না, বা তিনি সাক্ষাৎ দর্শনের শক্তি সঞ্চার করে চিকিৎসা করছেন সেটা এখন আমরা পাচ্ছি না, কিন্তু তার যে চৈতন্য বাণী, এই বাণী যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা এখনো তার সেই যন্ত্রণা করতে পারি, এখনো তার কৃপাভিষিক্ত হয়ে তার কৃপায় আমরা কৃষ্ণের ভজন করতে পারি। কিন্তু ঈশ্বরের পরিচয় আসল হল বাণী, অপু এবং বাণী দুটো কথা। বহু দর্শন করে কিছু কিছু আমরা ভুল করতে পারছেন, কিন্তু বাণী যদি আমরা হৃদয় করতে পারি, বাণীর কৃপা লাভ করতে পারি, তাহলে আমাদের মঙ্গল অতি। সেই জন্য তিনি নানাভাবে আমাদিগকে যে হরিকথা বলেছেন, ও কি অপূর্ব তার হরিকথা, ঘন্টার পর ঘন্টা অবিশ্রান্ত ভাবে তিনি যখন হরিকথা বলতেন তখন মনে হতো যে এ ভূলোক নয়, এ গোলোকের আবির্ভাব হয়েছে। সৌভাবের মুখে এরকম ধরনের ভক্তি কথা প্রবল করলে এই অনুভবই করত। তিনি যে সমস্ত হরিকথা বলেছেন বিভিন্ন গ্রন্থে বিভিন্ন সাহিত্যে এগুলো লিপিবদ্ধ আছে, কিন্তু আজ আর পড়বারে হাজার পড়বার লোক দু চারজন আসলেও তারা ওই দু চারটে কথা উপর উপর শুনে নিজেরা তার সঙ্গে কতগুলো জুড়ে দিয়ে লোকের মন সৃষ্টি করে, কিন্তু প্রভুপাদের কথার মধ্যে ঢুকতে পারে কেন না? প্রভুপাদের কথাটা খুব গার্ডেড ল্যাঙ্গুয়েজ, এমনভাবে তার ভাষাটা যে তার মধ্যে ঢুকতে পারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার চরণে পূর্ণভাবে আত্মসমর্পণ না। এই কি একটি বড় জিনিস। এমনি কথা তো তিনি বাংলায় বলেছেন, কিন্তু বাংলায় বললে কি হবে, বাংলা ভাষাভাষীটা বুঝতে পারবে না। এক সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভাইস চ্যান্সেলার ছিলেন, তিনি এসেছিলেন রবিবার যেখানে একটা প্রদর্শনী উন্মোচন করে একটি অভিভাষণ লিখিত দিয়েছিলেন, তো ওকেও একখানা দেওয়া হয়েছিল। উনি বিশ্ববিদ্যালয় গিয়ে বাংলার অধ্যাপক সংস্কৃত অধ্যাপক তাদের ডেকে বললেন, এই তো আমি শুনেছি একটা গ্রন্থ, তা আপনারা আমাকে একটু বুঝিয়ে বলুন তো। তারা বললেন আমরা বাংলাই বুঝতে পারি না, বাংলায় যদিও এই অভিভাষণ দিয়েছেন তিনি, এ বাংলা বোঝার মতন ক্ষমতা আমাদের নাই, আপনাকে ইংরেজি করে আর কি বোঝাব। তিনি বলেন কি আপনারা বাংলার প্রধান প্রধান অধ্যাপক, আমরা বাংলা বুঝতে পারেন না, আমরা এই ভাবই বুঝতে পারি, ভাষা এবং ভাব ভাবই বুঝতে পারি। কিভাবে তিনি কি কথা বলেছে এ ধরবার আমাদের সমস্যা, সেই আমরা অবশ্য অনেক সময় সেটা অনুভব করেছি যে প্রভুপাদের ভাব এত গম্ভীর, তার ভাষা এত কঠিন বলতে হয় সাধারণ ভাষায়, কিন্তু দুরূহ যে তার মধ্যে প্রবেশ করা যাবে না, আত্মসমর্পণ। কিন্তু সমর্পিত আত্ম এমন ব্রহ্মচারী লেখাপড়ো জানে না, সে বলুন এ আবার একটা সাধারণ লেখাপড়া জানে ব্রহ্মচারী, কিন্তু ভক্তিতে এমনভাবে আত্মসমর্পণ করেছেন, প্রভুপাদের কথাগুলো বেশ যা এমএ পিএইচডি সেখানে খুঁজতে পারে কেউ আমরা লক্ষ্য করি। যাই হোক, প্রভুপাদ বসে যে হরিকথাগুলি বলতেন দেখে তো খুব সত্যিপূর্ণ বটে এবং মধু পূজার কাঠিন্য খুব কম। সভাস্থলে যে বাক্য পূজা করছেন কি প্রবন্ধাদি লিখছেন সেটা একটু কঠিন। আমি আজকের দিনেতে কি আর করব, তার তো জীবনব্যাপী অনেক কথা, যে কথা বুঝবার শক্তি জগতের লোকের তো নাই, দেবতা তো ব্রহ্মাদিরও দুর্গ নির্লপ্ত কাটল। সেই জন্য আমি একটি একটি কথাকালি তার গ্রন্থ থেকে, এই গ্রন্থটি হচ্ছে বক্তৃতা বই, একটি নয় এক দুই তিন চার এরকম আছে, তবে একটি থেকে আমি একটি প্রবন্ধ একটি বক্তৃতাকালি আমি পাঠ করব, তাতে আপনারা অনেকটা অনুবাদন করতে পারেন। বিষয়টি হচ্ছে মনুষ্যের সর্বশ্রেষ্ঠতা কোথা, স্থান গৌরীয়ময় উদ্রলিঙ্গি কলিকাতা, উদ্রলিঙ্গিতে আমাদের প্রথম গৌরীয়ময় থাকে পরে বাংলাদেশে। মানুষ ও পশুর তুলনা, সর্বপ্রাণীর মধ্যে মনুষ্যই শ্রেষ্ঠ, কিন্তু মনুষ্যের শ্রেষ্ঠতা কোথায় বিচার করিলে আমরা দেখিতে পাই যে পরিতোষণেই মনুষ্যের সর্বশ্রেষ্ঠ অধিকার ও যোগ্যতা রয়েছে। যদি মানুষ হরিভজন না করে তাহলে আর চেষ্টা থাকে, আর নিদ্রা ভয় মৈথুন এ তো সকল প্রাণীরই আছে। যদি বড় মানুষ বিচার শক্তি সম্পন্ন বলিয়া শ্রেষ্ঠ, কিন্তু এই বিচার শক্তি অনেক সময় অনেক অনেক পশুপক্ষীতেও লক্ষিত হয়, কিন্তু পশুপক্ষীগণের বিচার শক্তি থাকিলেও উহাদের দূরদর্শন নাই। এই দূরদর্শন পরিতোষণে পর্যবিষ্ট হইলেই আত্মততা লাভ করিয়াছে। আহার নিদ্রা ভয়াদি ব্যাপার পশুতে ও মানুষে সমান, আর নিদ্রা ভয় মৈথুন সামান্য পশুকে চামুক দেখাইলে পশু ভীত হয়, গায়ে হাত বুলাইলে পশু সন্তুষ্ট হয়, কিন্তু পশুরা পূর্বের কথা জানে না, পরের কথাও জানে। অক্ষরাত্ম বা শব্দাত্ম বস্তুর সাহায্যে পূর্ব অভিজ্ঞতার কথা পশুদের অধিকার। মানব জাতি সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ ঋষ সংহিতায় আমরা পূজ্য পূজ ও পূজা বিষয়ক নিদর্শন পাই। ওই সংহিতার মধ্যে ভিন্ন ভিন্ন দেবতার পদ পরিচিত রহিয়াছে। তবকারীগণ তৎকালীন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আমরা ওই আদিম সভ্যতার গ্রন্থ হইতে পূজন কথাটি জানিতে পারি। নিজাপেক্ষা শ্রেষ্ঠে পূজন করা কর্তব্য, আনুগত্য ধর্মই পূজন, শ্রেষ্ঠ বস্তুই পূজ্য, পূজক যে পূজ্যের অধীন এবং পূজন ক্রিয়া যে আনুগত্য সূচক, এই সকল কথা উক্ত গ্রন্থ হইতে সংগৃহীত হইতে পারে। পরবর্তীকালের বিচারে মহিষ্যর্বাদ, পলিথিজম বা পঞ্চমাসনা, হেনোথিজম ক্রমশ সমৃদ্ধি লাভ করিয়া অহঙ্গর উপাসনা প্যান্থিজম রূপে পরিণত হইয়া প্রথমে বহু বৃহৎ শ্রেষ্ঠ বা পূজ্য বস্তুর দর্শনে বহু দেবতা পূজার সূচনা। এই বৈচিত্র বাদ হইতে ক্রমশ নশ্বর বৈচিত্র্য অবস্থিতি কালে অবস্থা প্রতীকীতে প্রভৃতিতে লয় বা মায়াবাদ হঠাৎ বহু হইতে চরমে কোন একটি চিদারোপিত জননীর বিশিষ্ট অবস্থায় আরোহণ চেষ্টা জীবহৃদয় উৎপন্ন। আবার বহু শ্রেষ্ঠ বস্তু বা দেবতাকে উচ্চ জ্ঞান হইলেও ওই বহু শ্রেষ্ঠ দেবতা যাহাকে সদ্ভাবেচ্ছা অধিক উচ্চ জ্ঞান করিয়া পূজা বিধান করেন এবং যিনি অসমর্থ রিংমন্ত্র তাহাকে এই বলিয়া স্তম করিয়া থাকেন। ওম বিষ্ণু পরমাণু পদম সদা বৈষ্ণব কুশুরায় দিদিব চক্ষুরা ততম সুরিগণি সেই বিষ্ণু পরম্পর নিত্য পরম্পর নিত্যকাল দর্শন বা সেবা করিয়া থাকে। এটির সংহিতায় এরূপ কোন দেবতার উল্লেখ পাওয়া যায় না যাহা বিষ্ণুর পরম্পর হইতে শ্রেষ্ঠ। এরকম বিভিন্ন দেবতার পূজা শ্রেষ্ঠ ধনী ভগবান পণ্ডিত কুলিনের সম্মান অর্থাৎ আমা হইতে শ্রেষ্ঠ বস্তুর প্রাপ্য সম্মান প্রদান কিছু দোষাহ কার্য নয়, কিন্তু স্বতন্ত্র উপাসনা অর্থাৎ ওই দেবগণের ভগবাদ্দেশ্যের বা বৈষ্ণবতার অভাবকে উচ্চ জ্ঞানে পূজা করাই দূষণীয়। উহার দ্বারা এ সময় দ্বিতীয় মন্ত্র প্রতিপাদ্য অদ্বয় বস্তু সেবা হয় না, পরন্তু বেদান্ত বিরোধী ভবিষ্যৎ বা শিক্ষিত হইয়া থাকে মাত্র। তত্ত্ববস্তু এক ও অদ্বিতীয় উহাই অদ্বয় জ্ঞান তত্ত্ব সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। বস্তুটি কি তা ভগবান শ্রী গৌরসুন্দর ব্রহ্মসংহিতা গ্রন্থে জগৎজিৎকে শিক্ষা প্রদান করিয়া করা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সত্মকারণকারণ শ্রী ব্যাসদেব সত্যপুরাণী সেই কথাই কীর্তন করিয়াছে কৃষ্ণ সর্বে সরিয়েছে তদ ইতর সমবিদ্যক্ষ বা নারকি যারা সর্বেশ্বর বিষ্ণুর সহিত তদধীন তত্ত্বকে সমপর্যায়ে দর্শন করেন তাহাদের বাস্তব জ্ঞানের অভাব হইয়াছে, কিন্তু বাস্তব অধ্যায় বাস্তব নয় পূজ্যমুখে পূজ্যবস্তু শক্তিমত্তার অভাব হয় নাই। ব্রহ্মণ্য দেবতা ভক্তা জগন্তে শ্রদ্ধান্বিতা এরবি মামেব প্রথম মূল বিষ্ণু ব্যতীত অন্য দেবতা সেই অর্থতত্ত্ব বস্তুর অধীনত অধীন তত্ত্ব হওয়ায় তাহাদিগের প্রকৃতির সম্মান দেখানো হয় যা ফলত অর্থয় বস্তুই প্রাপ্ত হইয়া থাকে। কিন্তু পূজকে উক্ত কার্যটি অবৈধ সেইরূপ অবৈধ কার্যের দ্বারা পূজক কখনো মঙ্গল লাভ করিতে পারেন। সকল বস্তু যাহাকে পূজা করিয়া থাকেন সেই তত্ত্বই অত্যয় তত্ত্ব শ্রী ভগবান। গৃহপতি তার দেশে অবস্থিত ভৃত্যই গৃহপতি এইরূপ মনে করলে গৃহপতির সন্ধান সুষ্ঠুরূপে হয় না। ঐরূপ মনে করারূপ শান্তিটি অবিধি, কিন্তু প্রত্যন্তরের ধারণার পরিবর্তে উজ্জবোধে বাস্তব পূজা কার্য থেকে কিছু অবিধি নয়। গৌসুন্দর আমাদিগকে মানব ধর্ম সুষ্ঠুভাবে শিক্ষা দিয়েছেন। যদি আমাদের মানব ধর্মে অভাব থাকে, আমাদিগকে মানব ধর্ম সুষ্ঠুভাবে শিক্ষা দিয়েছেন, যদি আমাদের মানব ধর্মের অভাব থাকে তাহলে বাধ্য জগতে বস্তুর কামনা হেতু হৃদয় মৎসব থাকায় শ্রী হরিকীর্তন বিভাগে উদিত হন না। বৈষ্ণবগণ নির্মৎসব তারা মানব, সুতরাং অন্যান্য দেবতা বা জাগতিক শ্রেষ্ঠ বস্তুজনের যথোপযুক্ত সম্মান দিতে তারা কুণ্ঠিত হন না। তাহারা কৃষ্ণাধিষ্ঠান জানিয়া সকল দেবতা ও জীবকেই সম্মান দিতে থাকে, তবে তারা কৃষ্ণ সম্বন্ধ বাদ দিয়া তাহাকেও সম্মান দিবার পক্ষপাতী নয়। রাজ্য জগতের কর্মীগণ এরূপ তাত্ত্বিক সম্মান প্রদান করিলেও উহা তাহাদের মৎসর হৃদয়ে সাময়িক উচ্ছ্বাস ও কতটা বিশেষ তরফ যদি আমরা বিশেষ রূপে লক্ষ্য করি তবে দেখি যে ওম সর্বকৃষ্ণ পরমাণু পদ কথাটি নিজের মূল কথা। যদিও অন্যান্য দেবগণ বিষ্ণুর সহিত দেবমর্যায় গণিত হইয়াছেন তথাপি বিষ্ণুর তুরীয় পদই পরম পদ, তাহাই সূরিগণের নিত্য ক্ষেত্র। আমার ওই সকল দেবতা পরতত্ত্ব অজয় বিদ্যুরী বিভিন্ন শক্তি বলিয়া তাহাদিগকে দেবমর্যায় গণনা করা সেটি অযৌক্তিক নয়, কিন্তু তারা দেহই স্বতন্ত্র তত্ত্ব নয়। আমরা অনেক সময় মাতা পিতাকে প্রত্যক্ষ দেবতা বলিয়া থাকি, অধিকতর সহ্য বিদ্যুৎ সম্পন্ন ব্যক্তিকে দেবতা নামে অভিহিত করি, কিন্তু তাহারাই কি পরমেশ্বর? তাহাদের উপর আতিথেহ ঈশ্বর নাই? এইরূপ বিচার করিয়ে দেখিতে পারি যে তারা পরমেশ্বর, তারা বিষ্ণু অন্য কোন অংশ তত্ত্ব। ভগবানের কোন কোন স্তর তা বিভূতি বিন্দু বিন্দু পরিমাণে প্রাপ্ত হইয়াছেন বলিয়া তারা আমাদের শ্রদ্ধা আকর্ষণ করিতে সমর্থ হইয়াছে, কিন্তু অসমর্থ পরমতত্ত্ব বস্তুর ন্যায় একচ্ছত্ব শ্রেষ্ঠতা ও স্বাতন্ত্র্য অন্য কারণ। এই জন্যই বিভিন্ন দেবতারগণ প্রাকৃত লোকসমূহের দ্বারা তাদের জ্ঞানের দোষ পরিমাণ ও যোগ্যতার অনুসারে পরমতত্ত্ব করিয়া বিবেচিত হইলেও সুরীগণ অর্থাৎ পূর্ণপ্রজ্ঞ ব্যক্তিগণ কর্তৃক বিষ্ণু তুরীয় পদই পরম পদ বলিয়া চলিতে। তাই পূর্ণপ্রজ্ঞ শ্রীমান মধ্যাচার্য পদ প্রাচীনতম বেদ মন্ত্র শব্দ প্রমাণ দ্বারা বিষ্ণুকে পরমত্ব বলিয়া নির্দেশ করিয়াছে। অন্যান্য অবিচিন্ত ও অধ্যাপক ও অব্যাপক বস্তুকে ইন্দ্রিয় সমূহ দ্বারা দর্শন করিতে করতে আমাদের এরূপ বুদ্ধি সঞ্চিত হইয়াছে যে সেইরূপ ধারণা ও সেইরূপ বুদ্ধি আমরা বৈকুণ্ঠ বা ব্যাপক বস্তু অর্থাৎ আমাদের অক্ষত ধারণার অগণ্য অধিক সদ বিষ্ণু বস্তুর উপর প্রয়োগ করিতে ধারিত করি। মানুষের